ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আপনারা ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার বেতার তরঙ্গে ১,575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে এবং ইউটিউবেও। আমাদের আজকের অনুষ্ঠানের সবটা জুড়েই রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আজকের প্রধান খবর রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন সেটি এখনও পরিষ্কার নয়, কারণ কিছু অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করছে এই বিষয়টি, যেখানে করোনা ভাইরাসের কারণে ডাক মারফত আসা ভোট এখনও গণনা করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো রাজ্যেই উল্লেখযোগ্যভাবেই এগিয়ে রয়েছেন, তবে মনে করা হচ্ছে ব্যালটগুলো এখনও গণনা করা হয়নি, যেগুলো সেগুলো গণনা করলে হয়তো ফলাফল জো বাইডেনের পক্ষে যেতেও পারে, কারণ বাইডেনের সমর্থকরা বিপুল সংখ্যায় ডাক মারফত ভোট দিয়েছেন। এই অনিশ্চয়তা সত্ত্বেও ট্রাম্প আজ বুধবার ভোরবেলায় হোয়াইট হাউসে ক্যামেরার সামনে হাজির হয়ে ঘোষণা করেন যে তিনি বিশ্বাস করেন তিনি জয়লাভ করছেন, এবং বলেন আর কোনো ভোট গণনা বন্ধ করাতে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাঁর কথায়, এটি আমাদের দেশে বড় রকমের জালিয়াতি, আমি এরই মধ্যে জয়লাভ করেছি। এর আগে বাইডেন তাঁর নিজের শহর ডেলাওয়ারে উইলিংটনে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে তাদের ধন্যবাদ জানান এবং এই আস্থা রাখতে বলেন যে শেষ পর্যন্ত তিনি টিকে যাবেন। তিনি তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্বাস রাখুন আমরা এই নির্বাচনে জিততে চলেছি। এই সময়ে তাঁর সমর্থকরা করতালি এবং গাড়ির হর্ন বাজিয়ে তাঁকে স্বাগত জানান, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট গণনার সময় দেখা যায় তিনি ট্রাম্পের চেয়ে পিছিয়ে রয়েছেন। সে বিষয়ে বাইডেন বলেন, আমাদের ধৈর্য রাখতে হবে। ওদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্প টুইট করেন, বলেন, আমরা বিপুলভাবে এগিয়ে আছি কিন্তু তারা নির্বাচন চুরি করবার চেষ্টা করছে। টুইটার অবশ্য ওই পোস্টকে বিতর্কিত এবং বিভ্রান্তিমূলক তথ্য সম্বলিত বার্তা বলে চিহ্নিত করেছে। পরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রিপাবলিকান আইনজীবীরা জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন রাজ্যগুলোর ভোট গণনা বন্ধ করবার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে আদেশ দিতে আবেদন করবেন। এইসব রাজ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তবে ডেমোক্রেটিক দলের শক্ত ঘাঁটিগুলো ভোট গণনা করলে বাইডেন এগিয়ে যেতে পারেন। সেই ভোটগুলো হচ্ছে বড় বড় শহরের, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন খুব কম। প্রেসিডেন্ট যে ভোট গণনা বন্ধ করানোর সংকল্প ব্যক্ত করেছেন, বাইডেনের পক্ষ থেকে তাকে আমেরিকান জনগণ, যারা নির্বাচনের আগে ভোট দেওয়ার বিকল্পটা বেছে নিয়েছিলেন, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার অত্যন্ত জঘন্য প্রচেষ্টা বলে অভিহিত করা হয়। এদিকে প্রতিনিধি পরিষদে নির্বাচনে ডেমোক্রেটরা যেমন আশা করেছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছেন, তবে সেনেট নির্বাচনে অব্যাহতভাবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি এখনও অনিশ্চিত, কারণ গোটা দেশে নির্বাচনে ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। রিপাবলিকান সেনেটর কেন্টাকির মিচ ম্যাককনেল সপ্তমবারের মতো ৬ বছর মেয়াদের জন্য এই নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচনের সর্বসাম্প্রতিক ভয়েস অফ আমেরিকার প্রাক্কলনে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ২১৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর জো বাইডেন পেয়েছেন ২২৪টি। এটা অনেক আগের কাউন্ট, আরও আপডেট হয়েছে, কিছুক্ষণ পরে আমরা তা জানিয়ে দেব। ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন বলে ভয়েস অফ আমেরিকার প্রাক্কলনে দেখা যাচ্ছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্টাকি, ইন্ডিয়ানা, ওকলাহোমা, অ্যালাবামা, আরকানসা, সাউথ ড্যাকোটা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, নেব্রাস্কা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিজৌরি, ইউটা, ওয়াইওমিং, নর্থ ড্যাকোটা, ক্যানসাস, ওহাইও, লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস, মন্টানা, আইওয়া, ফ্লোরিডা। আর জো বাইডেন যেগুলোতে পেয়েছেন সেগুলো হচ্ছে ভারমন্ট, ম্যাসাচুসেটস, ডেলাওয়ার, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, কলোরাডো, কানেকটিকাট, ইলিনয়, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটন, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, রোড আইল্যান্ড, নেব্রাস্কা, মিনেসোটা, হাওয়াই। যুক্তরাষ্ট্রের অমীমাংসিত প্রেসিডেন্ট নির্বাচনে সকল ভোট গণনার আহ্বান জানিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর এবং বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমেরিকা, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে থাকবে। বার্লিনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলবার সময় জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলস বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি খুবই জটিল এবং এটা নির্দিষ্ট করে বলা মুশকিল কে নির্বাচনে জয়লাভ করবে। তবে তিনি বলেন, আমাদের সকলেরই উচিত হবে এ বিষয়ে জোর দেয়া যে গণতান্ত্রিক এই নির্বাচনে যে সম্পূর্ণভাবে সম্পন্ন হয় তার মানে হচ্ছে সব ভোট গণনার পরই নির্বাচন সম্পন্ন হবে। শোলস বলেন, সকল নাগরিকের নিজের ভোটের মাধ্যমে ফলাফল প্রভাব রাখার সুযোগ থাকা উচিত। শোলসের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিজয় ঘোষণা করেন, ভোট গণনা বন্ধ করবার আহ্বান জানান এবং নির্বাচনের বিষয়টি আদালতে নিয়ে যাবার হুমকি দেন। গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে খানিকটা দূরে হাজারখানেকেরও বেশি লোক ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় সমবেত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। আরও কয়েকশো লোক ওয়াশিংটনের রাস্তায় মিছিল করতে যায়, কোথাও কোথাও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তারা আতশবাজি পোড়ায়। বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সিয়াটলে, নিউ ইয়র্ক পর্যন্ত কিছু নির্বাচন শেষ হওয়ার পর কোথাও কোনো গুরুত্বপূর্ণ সহিংসতা কিংবা ব্যাপক কোনো শান্তিভঙ্গের খবর পাওয়া যায়নি। ওয়াশিংটনে বিক্ষোভ মূলত শান্তই ছিল। এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশের একটি গাড়ির চাকা ছিদ্র করে দেয়। তবে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় রাত দশটার দিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কয়েকশো লোক পোর্টল্যান্ডে, ওরেগনে এবং সিয়াটলে ট্রাম্প বিরোধী মিছিল করে, অনেকেই গ্রেফতার হয়। সেখানকার শেরিফের দপ্তর থেকে বলা হয়েছে কোনো কোনো বিক্ষোভকারী বন্দুক বহন করছিল। অরেগনের গভর্নর ন্যাশনাল গার্ডকে সতর্ক রেখেছিলেন। পোর্টল্যান্ডের মেয়র টেড উইলার বলেন, কোন রকম সহিংসতা, ভয় ভীতি প্রদর্শন কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না। গোটা দেশেই গোলযোগের আশঙ্কায় কিছু কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম একটি প্রতিবেদন পাঠিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তার দেশের কোনো সমস্যা হবে না। ঢাকায় বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নির্বাচন ও বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের বিষয়ে এমন মন্তব্য করে বলেন, কোনো দেশের পররাষ্ট্রনীতি কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলে উল্লেখ করে তিনি বলেন, সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের কোনো সমস্যা হবে না।
Whoever comes in the power, white as a genie আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে। আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল, আমরা এখন মোটামুটি ভাবে ইজ এম্পাওয়ারিং আওয়ার সেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি, আর আমরা জিও পলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। সুতরাং যেই সরকারে আসুক, আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশের মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে। অনেকেই এই নির্বাচনের সর্বশেষ ফলাফল জানতে বিভিন্ন দেশি বিদেশি টেলিভিশন চ্যানেলের উপর নজর রাখছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের সর্বশেষ পরিস্থিতি এবং এই নির্বাচনের ফলাফলের বিষয়ে বাংলাদেশিদের কৌতূহলের বিষয়ে মন্তব্য করতে বললে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, বাংলাদেশিরা মনে করেন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হলে দেশটিতে বাংলাদেশের যে কিছু স্বার্থ আছে তার একটা সুরাহা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন,
এই মুহূর্ত পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি একটা হাতে হাত লড়াইয়ের প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে বলতে পারছি না শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে কে হোয়াইট হাউসে পরবর্তী চার বছরের জন্য ক্ষমতাসীন হবেন। এক্ষেত্রে বাংলাদেশিদের যে প্রত্যাশা, বাংলাদেশি মনে করেন সবাই যে এখানে আমাদের যতটুকু ধারণা যে এখানে জো বাইডেনের পক্ষে সমর্থকদের সংখ্যা বেশি এবং বাংলাদেশের কিছু স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বাংলাদেশিরা মনে করে জো বাইডেন বা যে ডেমোক্রেট যদি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন সেক্ষেত্রে আমাদের এইসব স্বার্থ আদায় করতে সুবিধা হবে। বিশেষ করে আমাদের যে বিশ্ববিদ্যালয়টা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আগ্রহটা বাড়বে, ফলে আমরা তাকিয়ে আছি চূড়ান্ত রেজাল্টের দিকে। চূড়ান্ত রেজাল্ট হলে পরেই আমরা বুঝতে পারবো যে বাংলাদেশিদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে বিরাট সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের অন্যতম বাজার হিসেবে পরিচিত। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, এখন শুনুন কলকাতা থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
ভারতের দক্ষিণপন্থী টেলিভিশন নিউজ চ্যানেল রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক অর্ণব গোস্বামীকে আজ মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, দুবছর আগে একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন অর্ণব গোস্বামী, কারণ ওই ইন্টেরিয়ার ডেকোরেটর রিপাবলিক টিভির কাছ থেকে বহু লক্ষ টাকা পেতেন যা অর্ণব গোস্বামী দিতে চাইছিলেন না। এই সংক্রান্ত মামলা কিছুদিন চলার পর পুলিশ তদন্ত বন্ধ করে দেয়। মহারাষ্ট্র সরকার সেই মামলা আবার শুরু করতে বলেছে এবং তদন্ত ভালোভাবে করার নির্দেশ দিয়েছে। তার ভিত্তিতেই আজ মহারাষ্ট্রের আলিবাগ থেকে অর্ণব গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করে। সঙ্গে সঙ্গে তার মালিকানাধীন নিউজ চ্যানেল রিপাবলিক টিভি এর প্রতিবাদ শুরু করে এবং বিজেপির নেতা ও মন্ত্রীরা এই গ্রেপ্তারের নিন্দা করেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত টুইট করে বলেন, কংগ্রেস ও তার সহযোগী দলগুলো দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। একজন প্রথিতযশা সাংবাদিককে গ্রেপ্তার করা তার একটা উদাহরণ মাত্র। কংগ্রেস বলেছে এখানে গ্রেপ্তারি যথেষ্ট কারণ আছে, আর কাশ্মীরে, উত্তরপ্রদেশে ও দক্ষিণ ভারতে দক্ষিণপন্থী সরকার বিরোধী সাংবাদিকদের গ্রেপ্তার ও হত্যা করার ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ করা যায়, মাত্র কয়েকদিন আগেই অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি টাকা দিয়ে তার নিউজ চ্যানেলের রেটিং বাড়িয়েছিলেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আরও কিছু খবর। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো জানিয়েছে তারা এরকম খবর পেয়েছে যে রোবটের মাধ্যমে যে কোনো রাজ্যে জনগণের ভোট না দেওয়ার জন্য ফোন করা হয়েছিল, তবে যেমনটি কেউ কেউ আশঙ্কা করেছিল, ভোটের সময় কোনো বড় রকমের সংঘাত হয়নি। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে অনেকগুলো রাজ্যের ভোটের ফলাফল পাওয়া গেলেও এখনও নিশ্চিতভাবে কে জয়ী হয়েছেন তা বলা সম্ভব নয়। তবে নির্বাচন পরবর্তী কোন বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ সেসব নিয়েই, সেসব বিষয়গুলোর দিকে এখন দৃষ্টি দিচ্ছি। তো এবারে আমরা সবাই জানি যে নির্বাচনের পরবর্তী যে জিনিসটি আমরা দেখেছি, যে পপুলার ভোটের পরেই যে জিনিসটি এসে যায় সেটি হচ্ছে ইলেকটোরাল কলেজের ভোটাভোট। সে সম্পর্কে ইলেকটোরাল কলেজ কিভাবে কাজ করে এবং কেন কাজ করে, কেন এর প্রয়োজন, এসব নিয়েই এবারে প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকার সাধারণ নির্বাচন হয়ে গেল গতকাল। এরই মধ্যে আমরা অনেকগুলো রাজ্যের ফলাফল পেয়ে গেছি। তবে জনগণের ভোটের রায় কি সব? না, সেটা কিন্তু নয়। আমেরিকার সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন সরাসরি জনগণের ভোটের দ্বারা নয়, বরং ইলেকটরস বা ইলেকটোরাল কলেজের ভোটের দ্বারা। একটি রাজ্যের জনসংখ্যার উপরে ভিত্তি করে ইলেকটরসের সংখ্যা নির্ধারিত হয়, আর সেই কারণেই প্রার্থীদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে জনবহুল রাজ্যের দিকে এবং যেসব রাজ্যের জনগণ নিশ্চিত নন যে কোন দলকে তারা ভোট দেবেন তাদের উপরেই। নির্বাচনে ওই রাজ্যগুলো হয়ে ওঠে রাজনৈতিক রণাঙ্গন বা ব্যাটল গ্রাউন্ড স্টেট। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে ইলেকটোরাল কলেজের 270টি ভোট পেতে হয়। এবারে নির্বাচনে বড় রাজ্যগুলো ছাড়াও তুলনামূলকভাবে ছোট ব্যাটল গ্রাউন্ড স্টেট যেমন নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন অথবা জর্জিয়া সহ মিশিগান, ওহাইও এসব রাজ্যের দিকেও তাদের দৃষ্টি দিতে হয়েছে, কারণ এই রাজ্যের জনগণ কোন প্রার্থীকে পছন্দ করবেন অথবা ভোট দেবেন। নির্বাচনে জেতার পূর্ব শর্ত হচ্ছে ইলেকটোরাল কলেজে যে 538টি ভোট রয়েছে তার মধ্যে প্রার্থীকে নিশ্চিতভাবে পেতে হবে 270টি ভোট। আর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড বল্টিমোর কাউন্টির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং এবারের নির্বাচনে ম্যারিল্যান্ডের স্কুল বোর্ডের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুনীল দাশগুপ্ত, তার সঙ্গেই আমরা স্কাইপে কথা বলেছি। অধ্যাপক দাশগুপ্ত, যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না, তারা ইলেকটরস বা ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। এই ইলেকটোরাল কলেজ কিভাবে কাজ করে এবং এর প্রয়োজন কেন?
নমস্কার, আদাব, আমার নাম সুনীল দাশগুপ্ত। আমি মেরিল্যান্ডে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বল্টিমোর কাউন্টিতে পলিটিক্যাল সায়েন্স পড়াই। ইলেকটোরাল কলেজ একরকম ইনডাইরেক্ট নির্বাচনের ব্যবস্থা। যখন জনগণ মত দেন, তারা তাদের প্রতিনিধিকে মত দেন। এই প্রতিনিধিরা গিয়ে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট জন্যে আবার ভোট দেন। এই ব্যবস্থাটা যুক্তরাষ্ট্রে শুরুর থেকে চলে আসছে। দেশের পিতামহরা ভেবেছিলেন কি জনগণের রাজনীতি সম্বন্ধে জ্ঞান কম আর তারা ভড়কে যেতে পারেন, তাই জন্যে ইলেকটোরাল কলেজের ব্যবস্থা করেছিলেন। এই প্রশ্নটা স্লেভারির সঙ্গেও যুক্ত। দেশের পিতামহরা ভেবেছিলেন কি জনগণের স্লেভারি বিরুদ্ধে জেগে উঠবে, তাই জন্যে এটাকে বন্ধ করার জন্যে ওরা ইলেকটোরাল কলেজের ব্যবস্থা করেন। এই ইতিহাসটা অনেক পাল্টে গেছে। এখন গত 100 বছরে যুক্তরাষ্ট্রে অনেক স্টেট নতুন আইন লিখেছেন যাতে ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা জনগণের মত অনুসার এই প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের ভোট দিতে পারেন। এখন 29টা স্টেট আর ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াতে এই আইন কি ইলেকটোররা জনগণের বিরুদ্ধে মত দিতে পারে না, কিন্তু এখনো 21টা স্টেট বাকি আছে যেখানে ইলেকটোররা জনগণের মতের বিরুদ্ধে যেতে পারেন এখনো। যখন আমরা বলি কি জনগণ কি পপুলার ভোট আর ইলেকটোরাল ভোটে পার্থক্য আছে, আমরা এটাকে স্টেট বাই স্টেট দেখলে বুঝতে পারব। ধরুন নিউ ইয়র্ক এ জনগণের সংখ্যা পপুলেশন বেশি, কিন্তু নিউ ইয়র্কের ইলেকটোরাল ভোট হলো 29টা। ক্যালিফোর্নিয়া আরেকটা বড় স্টেট 55টা ভোট ইলেকটোরাল ভোট, কিন্তু ছোট ছোট স্টেট জুড়েও ইলেকটোরাল কলেজ জেতা যায়। এটাই এটাতে কি হয় কি ডেমোক্র্যাটরা নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়া জিতে যায়, কিন্তু ছোট ছোট স্টেটগুলো রিপাবলিকানদের জিতিয়ে দেয়। তাহলে ডেমোক্র্যাটের বেশি ভোট পেয়েও ওরা হেরে যান, এটাই সমস্যা। আর অনেক লোকেরা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন, ইলেকটোরাল কলেজ রাখা হবে কি না, এটা এখন এই যুক্তরাষ্ট্রে একটা ডিবেট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনকে দীর্ঘ এবং জটিল এক প্রক্রিয়া বলা হয়, বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আমার মতে সব দেশেরই নির্বাচনের ব্যবস্থা জটিল। বিদেশ থেকে দেখলে বাংলাদেশের ইলেকশন বা ভারতের ইলেকশনও জটিল। যুক্তরাষ্ট্রের জটিলতা হলো আমরা এখানে এতগুলো আলাদা ইলেকশন লড়ি, দেশের গভর্নমেন্ট কে বসায়, তারপরে স্টেট গভর্নমেন্ট, তারপরে লোকাল গভর্নমেন্ট। আমাদের এখানে আমাদের প্রেসিডেন্ট আর কংগ্রেস আলাদা করে ইলেকশন হয়, এক সময়ই হয় কিন্তু ওদের আলাদা ইলেকশন। ভারতে দেশের সরকারের নির্বাচন একটাই, ধরুন এমপি ইলেক্ট করা হয়, তারা এমপিরা গিয়ে প্রাইম মিনিস্টার ইলেক্ট করে। স্টেট গভর্নমেন্টের ইলেকশন হয়, ওখানে গভর্নররা ইলেক্ট হয়, সেখানে চিফ মিনিস্টার ইলেক্ট হয়, সেটা অ্যাসেম্বলি থেকে। আমাদের দেশে এটা কিন্তু আলাদা, স্টেট গভর্নমেন্টের আর ফেডারেল গভর্নমেন্টের দুটোই আমরা দুটো আলাদা করে ইলেকশন করি, প্রেসিডেন্টের আলাদা বা গভর্নরের আলাদা একদিকে আর আরেক দিকে কংগ্রেসের আলাদা আর অ্যাসেম্বলির আলাদা। তাতে দেখা যায় কি এটা এটা জটিলতা এসে যায় এর মধ্যে। কেন এটা হতে পারে কি আমাদের প্রেসিডেন্ট এক পার্টির হয় আর কংগ্রেস আরেক পার্টির হয়, বা গভর্নর এক পার্টির হয় আর আর অ্যাসেম্বলি স্টেট অ্যাসেম্বলি আরেক পার্টি। তাতে কি হলো কি হয় কি পলিসি ডিসিশন মুশকিল হয়ে যায়। তারা কেন ওদের আলাদা আলাদা পলিসি থাকে আর ওরা ওই পলিসির জন্যে ওরা তা নিয়ে একে খুব ডিবেট করেন, আর তখন পলিসি ইউজুয়ালি করতে ডিফিকাল্টি হয়ে যায়। ঠিক আছে, তাছাড়া আমরা যুক্তরাষ্ট্রে অনেক লোকাল গভর্নমেন্টে ইলেক্ট করি, যেমন মেরিল্যান্ডের মন্টগোমেরি কাউন্টি যেখানে আমি থাকি, তাতে আমরা কাউন্টি কাউন্সিল আর কাউন্টি এক্সিকিউটিভ, যেটা আমাদের মেয়র ধরুন, হ্যাঁ, তাদেরও নির্বাচিত হয়। আমাদের বোর্ড অফ এডুকেশন ইলেক্টেড, জাজ, শেরিফ, আরো অনেক লোকাল গভর্নমেন্ট পজিশনের জন্য আমরা নির্বাচন করি। আমি যেমন বোর্ড অফ এডুকেশনের জন্য দাঁড়াচ্ছি, এতগুলো ইলেকশন আর পজিশনের কারণে আমাদের নির্বাচনটা বেশ জটিল মনে হয়। দীর্ঘটা একটু আলাদা ব্যাপার, নির্বাচনের প্রক্রিয়া অনেক মাস বা বছর চলে যায়। প্রথম, এটা দুটো কারণ। প্রথম হলো ইলেকশন আমাদের অনেক এখন প্রফেশনাল হয়ে গেছে, তাতে টাকা আর এক্সপার্টিস এর খুব মহত্ব। এই টাকা আর এক্সপার্টিস যত করে অনেক সময় লাগে জড়ো করতে, আর তাতেই আরো দীর্ঘ হয়ে যায়। দ্বিতীয়, আমাদের মিডিয়া সিস্টেমটা এমন কি তারা নির্বাচনের রিপোর্টিং অনেক আগের থেকে শুরু করে দেন এখন। তা এই দুটো কারণে আমাদের নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হয়ে গেছে বেশি, এটাই আমার মত।
অধ্যাপক সুনীল দাশগুপ্ত, আমাদের সময় দেওয়ার জন্য।
তো সর্বসাম্প্রতিক খবরে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন, পেয়েছেন 238টি, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি। তো শ্রোতা বন্ধুরা, এবারে নির্বাচন পরবর্তী বিশ্লেষণ শুনবো আমরা। তো আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন লেখক কলামনিস্ট মাহমুদ রেজা চৌধুরী, তার সঙ্গেই আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। মাহমুদ রেজা চৌধুরী, আপনি লাইনে আছেন। তো আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, এবারে নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, আমেরিকার মানুষ তাকিয়ে আছে, এখনো উৎকণ্ঠা রয়েছে অনেকের মাঝে, সারা বিশ্বের মাঝে, সে যাই হোক, তো আপনি কিভাবে এই নির্বাচনকে বিশ্লেষণ করবেন? আপনার দৃষ্টিতে এই নির্বাচন কিরকম?
আমি আপনার প্রশ্ন শুনি, কারণ মাঝখানে লাইনটা ড্রপ করে।
আচ্ছা, সার্বিকভাবে আমরা জানতে চাচ্ছি যে নির্বাচন প্রসঙ্গে আপনার মতামত কি?
আসলে
আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুটা বিভ্রাটের কারণে আমরা মাহমুদ রেজা চৌধুরীকে ধরতে পারছি, উনি ছিলেন লাইনে, আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে। চলুন আমরা জেনে নেই, যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বরাবর আমরা শুনে আসছি, ব্যাটল গ্রাউন্ড স্টেট বা সুইং স্টেট। এই স্টেট, এই রাজ্যগুলি কিভাবে কাজ করে, এই রাজ্যগুলোতে ভোটাররা যারা আছেন তারা কিভাবে প্রার্থী নির্বাচন করেন, এ সমস্ত নিয়েই আমাদের সহকর্মী সঞ্জানা ফিরোজের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসে সবচেয়ে শ্বাসরুদ্ধকর প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিটি মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন জানার জন্য কে হতে যাচ্ছেন এই ক্ষমতাধর দেশের পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন অনেক পরিবর্তন নিয়ে এসেছে। রেকর্ড সংখ্যক মানুষ অগ্রিম ভোট দিয়েছেন, তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বরাবরই কিছু রাজ্য থাকে যাদের বলা হয় সুইং স্টেট, অর্থাৎ যে রাজ্যের ভোটারদের সমর্থন যে কোনো দলের পক্ষে যেতে পারে। 2016 সালের নির্বাচনে খুব কম ব্যবধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু রাজ্যে জিতে যান। এবছর সে রাজ্যগুলো যেন তার এখতিয়ারে থাকে, সেজন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রচারাভিযান চালিয়েছেন। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও তার প্রচারাভিযান চালিয়েছেন। এবছর বেশ কয়েকটি রাজ্য যেমন অ্যারিজোনা, আয়োয়া, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান, উইসকনসিন, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, মিনেসোটাতে চলেছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা। তবে ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে আখ্যা পেয়েছে শেষ পর্যন্ত অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন। 1996 সাল থেকে জর্জিয়া রিপাবলিকানদের দখলে রয়েছে, এবছর সেখানে চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা।
জর্জিয়ার হিস্ট্রিতে এত বাংলাদেশি কোনো দিন ভোট দেয়নি, এইবার যতজন, কারণ আমাদেরকে এশিয়ানে পালানো হয়, আমাদের নাম্বার কম, কিন্তু অ্যাজ এ ডিফারেন্স ফ্রম দি প্যাস্ট টু নাও from 2016 to now, আমরা মনে করি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, মিডল ইস্টার্ন, আমাদের নাম্বার অনেক বেড়ে গেছে ভোটিং এ, উই আর মোর কনশিয়াস।
জর্জিয়াতে আপনার এখন জনসংখ্যা বর্তমানে যা আছে, এদের অনেকেই নর্দার্ন স্টেট থেকে মুভ করতেছে এবং মোস্টলি ডেমোক্র্যাটিক স্টেট থেকে, এবং যারা এখানে মুভ করতেছে মেজরিটি আর ডেমোক্র্যাট, যার কারণে এটা এখন ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয়ে গেছে, নো মোর সুইং স্টেট অ্যাট লিস্ট দিস ইয়ার।
মিশিগান 1972 থেকে 1988 পর্যন্ত রিপাবলিকানদের দখলে থাকে। 1992 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মিশিগান জয়লাভ করেন এবং এরপর 2016 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব কম ব্যবধানে জয়লাভ করেন।
মনে করছে পাবে এটা, কিন্তু এটাতে পলিটিক্যাল ইয়েতে কোনো লাস্ট ইয়ে নাই, কারণ সুইং ভোটটাই বেশির সময় এই ইলেকশনকে প্রভাবিত করে।
বেশিরভাগ আমরা এদেশে নিজে পায়ে দাঁড়াতে হয়েছে, সো আমরা যেসব কনসার্ন গুলা স্মল বিজনেস ওনার্স এর অনেক বাজে ইম্প্যাক্ট হয়েছে এই লাস্ট কয়েক বছর, ওই কারণে আমি মনে করি যে রিপাবলিকানরাও আর যারাই আমাদের দেশে ভালো চাবে, আমাদের কমিউনিটির জন্য ভালো চাবে, সবাই আস্তে আজকে না হলে কালকে তারা জো বাইডেনকে সাপোর্ট দিবেই এবং অনেকগুলো দিচ্ছে।
অ্যারিজোনা মূলত রিপাবলিকান রাজ্য, 1996 সালে বিল ক্লিন্টন এই রাজ্যে জয়লাভ করেছিলেন, পরবর্তীতে আবারও রিপাবলিকানদের দখলে চলে যায় এই রাজ্য।
বাংলাদেশিরা এখানে অনেক ভোটার, তো গতবার ইলেকশন এবং প্রধানত তারা ডেমোক্রেটিক পার্টির সমর্থক, কিন্তু এবার আমরা যেটা করেছি ভিন্ন একটু, আমরা একটা নো বাংলাদেশি লেফট বিহাইন্ড একটা এফোর্ট করেছি, সেটা অ্যাবাউট 20 জন ভলান্টিয়ার কন্টিনিউয়াস তারা ভোটার রেজিস্ট্রেশন করিয়েছে বাঙালিদের মধ্যে, তাদেরকে সহায়তা করেছে ভোটের প্রত্যেকটি স্টেপে আনটিল ভোট দেওয়া এবং ভোট যে ব্যালটটা যে কাউন্ট হওয়া পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে। বাট অ্যারিজোনা হিস্টোরিক্যালি একটা রেড স্টেট, ক্লিন্টনের সেকেন্ড টার্মে একবারই জিতেছিল লাস্ট কয়েক যুগ ধরে, তার আগে পরে ডেমোক্রেটিকরা পায়নি, বাট গত ইলেকশনে খুব ন্যারো ব্যবধানে হেরেছে এবং এইবার আমরা এটাকে ব্লু করার দিকে দেখছি যে এটা হয়তো ব্লু হতে পারে বিকজ অফ ডেমোগ্রাফিক চেঞ্জ এবং আমাদের প্রেসিডেন্টের অনেক বর্ণবাদী নীতিমালা। অ্যারিজোনা যদি তার হাতছাড়া হয় সে তার মোটামুটি প্রেসিডেন্টশিপটা সে পাবে না বলে ধরেই নিতে পারে, সেই জন্য আপনি আমরাও সবাই বুঝতে পারছি যে অ্যারিজোনা তার কাছে কত ইম্পর্টেন্ট, কিন্তু বাইডেনের জন্য অ্যারিজোনার বাইরেও there are many equations je she president hote parbe
republican voter ra kintu silent voter eta 2016 saleo praman hoyeche ebaro hobe biden supporter jodi bolen ei bochhor ei 2020 sale ami sara desher kothai bolchi hispanic vote kintu 30% more towards trump voter dike geche muslim সমস্ত দেশের বিভিন্ন দেশের মুসলিমরা তারা ট্রাম্পকে ভোট দিতে এগিয়ে আসছেন, কারণ তারা অনুভব করেছেন যে ট্রাম্পের যে দৃঢ়তা বা যে পলিসি এটা তাদের জন্য বরঞ্চ উপকার করছে। ইমিগ্রেন্ট পপুলেশনও কিন্তু ধীরে ধীরে এটা বুঝতে পারছে যে ট্রাম্প অনেক শক্ত হাতে যেভাবে 4 বছর চালিয়েছেন, আরো 4 বছর উনি এদেশের অবস্থা আরো ভালো করবেন।
1972 সালের পর 1976 একবারের জন্য টেক্সাস চলে যায় ডেমোক্রেটদের দখলে, কিন্তু পরবর্তী বছরগুলোতে রিপাবলিকানদের আধিপত্য লক্ষ্য করা যায়।
ট্র্যাডিশনালি হিস্পানিকরা স্পেশালি ইন টেক্সাস তারা একটু রিপাবলিকান ভাষা হয়, ঠিক আছে, বিকজ দে বিলিভ ইন সর্ট অফ আই এম গোনা সে কনজারভেটিভ ইউ নো পারসপেক্টিভ, কিন্তু আমার কাছে মনে হয় আমরা এখন একটা খুবই পোলারাইজড একটা ওয়ার্ল্ডে লিভ করছি, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে ইউ নো দ্য লিডারশিপ এট দ্য টপ যেই প্রেসিডেন্ট হবে বা যেই প্রেসিডেন্ট আছে এখন শুড বি দ্য প্রেসিডেন্ট ফর এভরিবডি।
অসম্ভব পরিমাণে কাজ করছে ইন্ডিয়ান আমেরিকানরা বাইডেনের পক্ষে, এবার কিন্তু রিপাবলিকানদেরও একটা অংশ কিন্তু বাইডেনকে ভোট দিচ্ছে এটা, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পথ দেখিয়েছেন এখানকার বুশ ফ্যামিলি। আপনারা জানেন, সবাই জানেন যে ফাদার বুশ এবং এখনকার যে জর্জ বুশ আমাদের আগের প্রেসিডেন্ট ছিলেন, তারা কিন্তু, তাদের ফ্যামিলি কিন্তু প্রথম থেকেই ট্রাম্পকে সমর্থন দেয়নি এবং এবছরও তারা এন্ডোর্স করেছে বাইডেনকে। তো হাড্ডাহাড্ডি যে কনটেস্ট হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, তার কারণ অবশ্যই বলতে হবে যে সাধারণ মানুষই ভোট দিচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে রিপাবলিকানদের মধ্যেও কিন্তু দেশপ্রেমিক রিপাবলিকান কম নেই। তারা, আমি মনে করি যে অনেক রিপাবলিকানই তারা রিপাবলিকান নীতিতে বিশ্বাস করে, কিন্তু তারা ট্রাম্পের উপরে আস্থা হারিয়ে ফেলেছে এবং যে কারণেই তার মানে প্রমাণটা আমরা দেখবো এবারে নির্বাচনে।
ডালাস বলেন, আমি সাবারবান বলেন, তারপরে অস্টিন বলেন, যেটা ইভেন লিবারেল প্রিটি মাচ হোল্ড, সব জায়গাগুলোতে একদম ট্রাম্পের সাপোর্ট ছেয়ে গেছে, আর স্পেশালি ইভেন ল্যাটিনো কমিউনিটিতে। আমার নেইবারই আছে অনেক ল্যাটিনো, যারা আমার নেক্সট ডোর নেইবার বললো যে দুই বছর আগেও ইলেকশনের দিকে তেমন কোনো নজর দেয়নি, কিন্তু এখন যেভাবে দেখছে যে নন পেট্রিয়টিক হচ্ছে, মানুষজন সোশ্যালিজমকে এমব্রেস করতে চাচ্ছে, তারা বাধ্য হয়েছে যে ওদের ভাষ্য অনুযায়ী, আমি একদম কোট করব, যে দে হ্যাড টু জাম্প ইন দ্য ট্রাম্প ট্রেন।
ফ্লোরিডাতে সবসময় খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে, চূড়ান্ত ফলাফলের আগে বোঝা সম্ভব নয় কোন প্রার্থী সেখানে জয় পেতে চলেছেন।
আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে যে তুমি কাকে ভোট দিবে, আমি কিন্তু খুব হয়তো নাইসলি ডিক্লাইন করবো জিনিসটা, যে না ঠিক আছে আমি ট্রাম্পকে ভোট দিবো না, বা আমি ডেমোক্রেট বা বাইডেনকে ভোট দিব। তো ওই ডিফারেন্সটা দেখেছি। তারপর যে ডিফারেন্সটা দেখলাম যে ফোন করার মধ্যে অন্তত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে মোস্টলি বাইডেন ভোটার্স, আর চার বছর আগে আর চার বছরের মধ্যে যে ডিফারেন্সটা দেখলাম, যে স্পেশালি আমি যে এরিয়াতে থাকি, আনফর্চুনেটলি লাস্ট টাইম একটা বোধে হিলারির সাইন দেখিনি, এইবার দেখলাম যে যথেষ্ট বাইডেন হ্যারিসের সাইন ছিল। সো হুইচ ইজ আ বিগ চেঞ্জ, বিগ ডিফারেন্স। যে হেট, রেসিজম বা বিগেট্রিটা দেখেছি আমি আসলে ২৪ বছরে এটা দেখিনি। তো চার বছর আগে যখন হিলারি আসলে উইন করেনি, তখন আই মেড মাই সেলফ প্রমিস যে না, আমি চার বছর পর আমি অ্যাটলিস্ট আমার পার্ট থেকে যেটা করার করব চেঞ্জটা যাতে আসে। তো গত চার বছরে ট্রাম্পের এই, তার কি বলবো, যে তার রেসিজম, তার বিগেট্রি, তার হেট, সোশ্যাল ডিসক্রিমিনেশন সব কিছু দেখে অ্যাকচুয়ালিটা আমাকে হেল্প করেছে টু কিপ মাই প্রমিস। তো সেই কারণেই কিন্তু আমি প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ হয়েছি আরও ভলান্টিয়ার ওয়ার্কটা করার জন্য।
১৯৯২ সাল থেকে পেনসিলভেনিয়া ছিল ডেমোক্রেটদের দখলে, কিন্তু ২০১৬ সালে তা চলে যায় রিপাবলিকানদের কাছে। এবছর সেখানে চলেছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা। একটি বিশেষ কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০২০ সালের নির্বাচন উল্লেখিত হবে। করোনা মহামারীর মাঝে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুজানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ভার্জিনিয়া।
আপনারা শুনছিলেন ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ যে রাজ্যগুলো যে কোনো সময় রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক দলে যেতে পারে তা নিয়ে একটি প্রতিবেদন। এবং এই পর্যায়ে আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি তাওহিদুল ইসলাম। আমরা শুনেছিলেন যে আমরা চেষ্টা করেছিলাম মাহমুদ রেজা চৌধুরীর সঙ্গে সংযুক্ত হতে, এবং আমরা এখন তাকে সংযুক্ত করে নিয়েছি নিউ ইয়র্ক থেকে, এবং তিনি কলামিস্ট। মাহমুদ রেজা চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি।
জি, নির্বাচনের ফলাফল সহ সামগ্রিক অবস্থা কি, আপনার কাছ থেকে একটু ছোট করে বিশ্লেষণ জেনে নিয়ে তারপর আরো ছোট দুই একটি প্রশ্ন করতে চাই।
বিশ্লেষণটা হচ্ছে, একটা একটা বিষয় আমি লক্ষ্য করছি ইদানিং, যারা সম্মানিত আলোচক তাদের অনেকের মাঝে শুনলাম, এবং বাংলাদেশে যারা আলোচনা করেন তাদের মাঝে শুনলাম, যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টের ব্যাপারে একটা বিষয় কাজ করছে, যে তাকে প্রমাণ সে বলছে যে জন জো বাইডেন এটাকে সোশ্যালিস্ট কান্ট্রি বানাবে, এটা কিন্তু একেবারে অপপ্রচার। এই আমি জানি না কেন ডেমোক্রেট পার্টি এটার বিরুদ্ধে সেরকম সোচ্চার হতে পারে নাই, হওয়া উচিত ছিল। আমেরিকা কখনো সোশ্যালিজম কান্ট্রি হবে না, কারণ অনেক আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব একবার একটা লেখায় উনি উল্লেখ করেছিলেন যে হিন্দুস্তান কখনো তুর্কিস্তান হবে না, তুর্কিস্তান কখনো হিন্দুস্তান হবে না। অতএব এই এই যে আমেরিকা কখনো সোশ্যালিস্ট হবে না, অ্যাটলিস্ট আমাদের দেখা মতো আগামী 20-30-40 বছরে এটা সম্ভাবনা খুবই কম। অতএব এই
যে মাহমুদ রেজা চৌধুরী, আমরা একটু আপনার কাছ থেকে ভেঙে ভেঙে জেনে নিতে চাই সংক্ষেপে, আমাদের সময় স্বল্পতা রয়েছে। এখন পর্যন্ত আপনি যেসব ফলাফল নির্ধারিত হয়েছে এবং যেসব সুইং স্টেট এখনো ফলাফল হয়নি, সব মিলিয়ে আপনার কাছে কোন কোন বিষয়কে মনে হচ্ছে এবার ভোটাররা মাথায় রেখে ভোট দিয়েছে?
একটা হতে পারে যে করোনা ভাইরাসের যে ভয়াবহতা ছিল সেটা একটা কনসিডারেশন ছিল ভোটারদের এক পক্ষে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই করোনা ভাইরাসের এই মহাদুর্যোগকালে যে সমস্ত স্টিমুলাস প্রোগ্রাম হাতে নিয়েছে রিপাবলিকানরা এবং কিছু কিছু লোকদেরকে একেবারে নগদ কিছু সাহায্য করেছে, এটা একটা মাথায় ছিল। আরেকটা ভয় ছিল যে আসলে যে আমেরিকা তো বেসিক্যালি হোয়াইট সুপ্রিমিসিদের একটা কান্ট্রি, এখন 67% হোয়াইট রেস ডমিনেট করে, তাদের মধ্যে যে জাতীয়তাবাদী ফিলিংসটা ছিল এটা যেটা আগেও ছিল কিন্তু এভাবে বহিঃপ্রকাশ ঘটেনি, এটা ডোনাল্ড ট্রাম্প সাহায্য করছে বহিঃপ্রকাশ করতে, এটা একটা ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে। আরেকটা ফ্যাক্টর কিন্তু ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের ক্যারিশমা নেগেটিভ হোক, সেই ক্যারিশমাও যেভাবে উনি জনসম্মুখে প্রমাণ করতে পেরেছেন সেই অর্থে ডেমোক্রেট দল সেভাবে পারেনি। এই ফ্যাক্টরগুলো হয়তোবা কিছু কিছু ভোটারদের মনে ভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
জি, অনেক বিশ্লেষক বলছেন যে অর্থনীতি এবং করোনা মহামারী এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় এবং সঙ্গে বর্ণ বৈষম্যর বিষয়টিও রয়েছে, সব মিলিয়ে যেসব সুইং স্টেট রয়েছে আমরা জানি যে এখনো অনেকগুলো ব্যাটল গ্রাউন্ডের ফলাফল আসেনি এবং সেক্ষেত্রে অনেকে বলছেন যে সেটি হয়তো বা আরো একদিন অথবা দুদিন লেগে যেতে পারে, সব মিলিয়ে এই বিষয়গুলোকে মাথায় রেখে সুইং স্টেটগুলো আসলে কোন দিকে যেতে পারে এখন পর্যন্ত আপনার কি বিশ্লেষণ?
খুব কঠিন প্রশ্ন, সুইং স্টেট গুলো কোন দিকে যেতে পারে। তবে মনে হচ্ছে পপুলার ভোটে হয়তো জো বাইডেনের পক্ষে থাকবে, কিন্তু ইলেকট্রাল ভোট গুলো আসলে কি, কারণ এখন দেখতেছেন খুব একটা ডিফারেন্স কিন্তু নাই ডেমোক্রেট এবং রিপাবলিকের মধ্যে, খুবই ভেরি ফিউ নাম্বারস। তো এটা আসলে জর্জিয়া তো অলরেডি চলে গেছে ডেমোক্রেটের পক্ষে, তো অন্যান্য যেগুলো স্টেট আছে মিশিগান আই বিলিভ অলরেডি কাউন্টেড শেষ হয়ে গেছে, তারপরে পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া রাখতে পারলে ভালো হতো, পেনসিলভেনিয়া চলে গেছে রিপাবলিকানের কাছে, ফ্লোরিডাও চলে গেছে রিপাবলিকানের কাছে। অতএব ভেরি স্লিম চান্সেস যে সুইং স্টেটগুলোর ভোটগুলো ডেমোক্রেট পার্টিকে হেল্প করতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা।
জি, আমরা আরেকটু বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই। অনেকে আশঙ্কা করছেন, কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত হয়তো বা আদালত পর্যায়ে যেতে পারে, প্রার্থীদের কারো কারো বক্তব্যে এমনটা আভাস পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে এটা কি আসলেই শুধুই আশঙ্কা?
না, এটা আশঙ্কা না। যদি 270 ভোট রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না পান, তাহলে উনি চেষ্টা করবেন যে করে হোক এটাকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এবং আদালতে নিয়ে যাওয়ার পর একটা ব্যাপার কিছুটা ডিলেমা, যে আদালতে যারা বিজ্ঞ বিচারক আছেন তারা কিন্তু সবাই বেশ ওয়েল এডুকেটেড এবং তারা ভীষণ রকম ভাবে অভিজ্ঞ, তারা বিষয়টাকে কিভাবে দেখবেন এইবার কিন্তু সেটা বলা যাচ্ছে না। যদিও কনজারভেটিভের মেম্বাররা বেশি ওখানে আপনার লিবারেল চেয়ে, তবু এটা একটা শঙ্কা প্রশ্ন যেখানে চিফ জাস্টিস কি করতে পারেন, লাস্ট মন্থ যে নতুন জাস্টিস নিয়োগ হলেন উনি কোন দিকে যেতে পারেন, এগুলো ব্যাপারে একটু কুয়াশা আছে যে আসলে যাবে কিনা, কারণ নির্বাচনের প্রতিযোগিতাটা কিন্তু খুব বেশি রকম ডিফারেন্সে না। সেই অর্থে ডিপেন্ড করবে যে ওই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিভাবে জিনিসটাকে সামাল দেন, তার পিছনে মেশিনারি গুলা কিরকম তাকে সাপোর্ট করে, এই সবগুলো নিয়ে যাওয়া যাবে। তো আদালতে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় না এখন পর্যন্ত যেটা কোনো আশঙ্কা, এটা মনে হচ্ছে এখন পর্যন্ত 70% মনে হচ্ছে যে আদালত পর্যন্ত গড়াতে পারে।
সবশেষ প্রশ্ন এবং খুব 20 সেকেন্ড আপনার কাছ থেকে উত্তর চাই, সারা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র তো বটেই, তারা এত অঙ্কটঙ্ক না বুঝে শুধু ফলাফলটাই জানতে চান, এবং সেক্ষেত্রে আসলে আপনার কি ধারণা কদিন লাগতে পারে, আজ অথবা আগামীকাল নাকি শুক্রবার পর্যন্ত গড়াবে ফলাফল পেতে?
আমার মনে হয় 55% এটা শুক্রবার পর্যন্ত গড়াবে, 45% হয়তো আমরা আগামীকালকে জানতে পারবো, আর বাকি থাকে সেটা হয়তো আমরা আজকে রাতে কিছু অনুমান করতে পারি।
মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু আমাদের অন্য অন্য যেসব আয়োজন রয়েছে সেগুলোর দিকে যেতে চাই, আপনাকে আবারও ধন্যবাদ।
ওকে, ধন্যবাদ।
জি, আমরা দর্শক এবং শ্রোতা, আমরা আলোচনা করছিলাম ফলাফল কি হতে পারে, কোন দিকে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই আসলে আবার একটু আগ্রহী যে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিক দিকটি কি, এবং সেই সামগ্রিক দিকটি আপনাদের সামনে তুলে ধরছেন সেলিম হোসেন, চলুন শুনে নিই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশের 50টি রাজ্যের নাগরিকদের মধ্য থেকে নিবন্ধিত ভোটারদের ভোট এবং নির্বাচক নামে ইলেকটোরাল কলেজ সদস্যদের সম্মতিতে। প্রথমে সাধারণ ভোটারদের ভোট অনুষ্ঠিত হয় নভেম্বরের প্রথম মঙ্গলবার, যা অনুষ্ঠিত হল এই মঙ্গলবার। সেই ভোটের ফলাফলে যে প্রার্থী জিতুন না কেন, তিনি তখনও পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন না যতক্ষণ না ইলেকটোরাল কলেজের 538 সদস্যের মধ্যেকার ভোট সেই প্রার্থীর পক্ষে যায়। ইলেকটোরাল কলেজ ভোটে যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পান তিনি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। দুই প্রার্থীর কেউ যদি সংখ্যাগরিষ্ঠতা না পান সেক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একটি চতুর্বার্ষিক সাইকেল। নিবন্ধিত ভোটাররা নির্বাচনের দিন অর্থাৎ নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার ভোট দেন। সেই হিসেবে এবার 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। যুক্তরাষ্ট্রের সংবিধানে আর্টিকেল 2 সেকশন 1 ক্লজ 2 অনুযায়ী ইলেক্টর বা নির্বাচক বাছাইয়ের দায়িত্ব রাজ্যের আইন প্রণেতাদের উপর, কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব বা ক্ষমতা এখানে নেই। বস্তুত অনেক ক্ষেত্রে রাজ্য আইন প্রণেতারা নির্বাচনে না গিয়েই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচক মণ্ডলী ঠিক করেন, তবে কোনো কোনো রাজ্য এজন্য ভোটের ব্যবস্থাও করে থাকে। নির্বাচক ঠিক হবার পর তিনি যে কাউকে ভোট দিতে পারেন তার ইচ্ছেমতো, তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার নির্বাচনের পর থেকে ইলেকটোরাল কলেজ ভোট অনুষ্ঠান শেষ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সাধারণত 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত। প্রেসিডেন্ট নির্বাচনের নানা ধাপে প্রার্থিতার আবেদন থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া পর্যন্ত 1 বছরেরও বেশি সময় লেগে যায়। এসব ধাপের মধ্যে রয়েছে প্রার্থিতার আবেদন, প্রচারণা, তহবিল সংগ্রহ, ককাস, প্রাইমারি, কনভেনশন, ডেলিগেট ভোট, জরিপ, বিতর্ক এবং সবশেষে চূড়ান্ত নির্বাচন। নভেম্বরের নির্বাচনের পরও বাকি থাকে আরেকটি ধাপ, যা প্রথমেই বলেছি, তা হচ্ছে ইলেকটোরাল কলেজ। 50টি রাজ্যের সাধারণ ভোটারদের ভোটের পর ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফলের মধ্যে দিয়েই প্রেসিডেন্ট ঘোষণা করা হয় বা নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার জন্য সবার আগে প্রয়োজন রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, প্রয়োজন একটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হওয়া। আমরা সাধারণত রিপাবলিকান এবং ডেমোক্রেটিক ঘুরে ফিরে এই দুই দলের নাম শুনি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রয়েছে আরও অনেকগুলো। 1852 থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসছেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টি থেকে। ডেমোক্রেটরা সাধারণত উচ্চ কর সমর্থন করেন যাতে সরকারি কাজকর্ম সচল থাকে, আর রিপাবলিকানরা সাধারণত কম করের পক্ষে এবং সরকারের আকার ছোট রাখার পক্ষে। দুটি দলই মোটামুটি মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক ছাড়াও বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে। এগুলো হচ্ছে দ্য লিবার্টেরিয়ান, কনস্টিটিউশন, সোশ্যালিস্ট বা গ্রিন পার্টি। কেউ ইচ্ছে করলে স্বতন্ত্রভাবেও নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে দেখা যায় তৃতীয় দলের শক্তি কখনোই খুব একটা বেশি আসেনি, তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রভাব পড়ে। তৃতীয় দলের প্রার্থী প্রধান দুই দলের প্রার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেড়ে নিতে পারেন। এর ফলে কোনো কোনো বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় তৃতীয় দল বড় ঘটনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি অবস্থায় চলে যায়। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রধান দুইটি দলের প্রার্থী আলোচিত হচ্ছেন, তবে রিপাবলিকান ডেমোক্রেটিক দলের প্রার্থীরা ছাড়াও এবার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিচ্ছেন লিবার্টেরিয়ান, গ্রিন পার্টি, ব্রেড অ্যান্ড রোজেস পার্টির 6 প্রার্থী। লিবার্টেরিয়ান দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন জো জর্গেন্স ও জেরেমি স্পাই কোহেন। গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন গ্রেশাম হকিন্স, ভাইস প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা ওয়াকার, এবং ব্রেড অ্যান্ড রোজেস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জেরোমে এম সেগাল এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জন ডে গ্রাফ। এখন প্রশ্ন উঠতে পারে, প্রেসিডেন্ট হতে কি যোগ্যতা লাগে? যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হতে হলে কিছু যোগ্যতা লাগে। কেউ যদি জানতে চান যোগ্যতাগুলো কি কি, তার উত্তর হচ্ছে তিনটি মৌলিক শর্ত। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 35 বছর এবং যুক্তরাষ্ট্রে অন্তত 14 বছর বসবাসের প্রমাণ থাকতে হবে। এইসব যোগ্যতা থাকলে ফেডারেল ইলেকশন কমিশনের ফর্ম 2 পূরণ করে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার আবেদন করা যাবে এবং প্রচারণা কমিটির জন্য ফর্ম 1 পূরণ করতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রতিটি রাজ্যে ব্যালটে নাম ওঠানো। ঠিকমতো এগুলো নিশ্চিত হয়ে গেলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আবেদন গৃহীত হবে এবং তিনি অভিনন্দিত হবেন, আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হবে। পরের কাজ, প্রার্থীর তহবিল সংগ্রহ। সফল প্রচারণা করতে হলে মোটা অঙ্কের তহবিল দরকার, তাই তহবিল সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে প্রেসিডেন্ট প্রার্থী যে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী অথবা ফেডারেল সরকারের কাছ থেকে অর্থ নিতে পারেন। এছাড়া একটু কম আইনি জটিলতার একটি পথ হচ্ছে প্রার্থী তহবিল জোগাড় করতে পারেন সুপার প্যাকের মাধ্যমে। অনেকে একে দুর্নীতির পথ বলতে পারেন, কেউ কেউ বলেন এটি বাক স্বাধীনতার প্রতীক। যাই হোক না কেন, প্রেসিডেন্ট প্রার্থীদের অর্থ সংগ্রহে তা একটি বড় উপায়। আসলে অর্থ সংগ্রহের জন্য প্রার্থীকে বড় বড় সমাবেশ করতে হয়, জমকালো ডিনারের আয়োজন করতে হয়, হ্যান্ডশেক করতে হয় শত সহস্র মানুষের সঙ্গে। সাম্প্রতিককালে অনেক প্রার্থী ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে অনেকে অর্থ সহায়তা করে থাকেন অনলাইনে। এবার করোনা মহামারীর কারণে সাধারণত ইন্টারনেটে এসব বেশি হয়েছে। নির্বাচন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, প্রার্থীকে যে করেই হোক তা সংগ্রহ করতে হয়। প্রচারণার জন্য কর্মকর্তা লাগে, কর্মী লাগে, কার্যালয় লাগে, সারা দেশে তাদের সফর করতে হয়, বিজ্ঞাপন করতে হয়, জরিপ গবেষণা এসব করতে প্রচুর অর্থ তো লাগেই। এরপর প্রাইমারি এবং ককাস, এই প্রক্রিয়াটি প্রতিটি দল তাদের নিজস্ব প্রার্থী বাছাই করেন। এতে প্রতিটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, কোথাও একে বলা হয় প্রাইমারি নির্বাচন, কোনো কোনো রাজ্যে বলা হয় ককাস। যুক্তরাষ্ট্রের ঐতিহ্য হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ককাস অনুষ্ঠিত হয় আইওয়াতে। ককাস হচ্ছে এমন একটি আলোচনা চক্র যাতে নাগরিকেরা একত্রিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তর্ক করেন এবং তার মধ্যে দিয়েই একজন প্রার্থী ঠিক করেন। প্রতিটি রাজ্যের ককাসের ফলাফল যোগ হয় সমন্বিত ফলাফলের সঙ্গে। ককাসের মতোই নির্বাচনে ঐতিহ্যগতভাবে প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার রাজ্য হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। প্রাইমারি অনেকটা সাধারণ নির্বাচনের মতোই, এতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে গোপন ব্যালটে ভোট দেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠানের দিন, এর মধ্যে সুপার টিউজডে নামে একটি মঙ্গলবার থাকে। ওই সুপার টিউজডেতে একসঙ্গে অনেকগুলো রাজ্যে প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যগুলোর প্রাইমারি এবং ককাসের ফলাফল একসঙ্গে করে নির্বাচনী বছরের মাঝামাঝি সময় মোটামুটি প্রার্থিতার আনুষ্ঠানিক ফল জেনে যাওয়া যায়। তবে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার জন্য অপেক্ষা করতে হয় দলীয় সম্মেলন বা কনভেনশন পর্যন্ত। সম্মেলনে দলীয় ডেলিগেটরা প্রাইমারির ফলাফলের উপর ভিত্তি করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত করেন। এখন প্রশ্ন উঠতে পারে, ডেলিগেট কিভাবে হয়? গণতন্ত্রে বলা হয়ে থাকে প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগণের ভোটে, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনের নিয়ম হুবহু তা নয়। ভোটার নন, কৌশলগত দৃষ্টিকোণ থেকে ডেলিগেটরাই চূড়ান্তভাবে নির্বাচিত করেন দলের প্রার্থীদেরকে। বিষয়টি একটু জটিল। ডেলিগেট নির্বাচনের নিয়ম এক এক রাজ্যে এক এক রকম। কোনো কোনো রাজ্যে ভোটাররা সরাসরি ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থীর পাশাপাশি ডেলিগেট নির্বাচিত করেন, মেরিল্যান্ড রাজ্য এমন একটি রাজ্য। আবার ক্যালিফোর্নিয়ায় প্রার্থীরা বাছাই করেন তাদের ডেলিগেট। অনেক রাজ্যে আবার দলীয় কনভেনশনের মাধ্যমে অথবা দলীয় নেতাদের দ্বারা নিয়োগের মাধ্যমে ডেলিগেট নির্বাচিত করা হয়। পরবর্তীতে ডেলিগেটরা দলীয় কনভেনশনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেন। জাতীয় কনভেনশন রাজ্যে রাজ্যে প্রাথমিক নির্বাচন এবং ককাসের পর প্রেসিডেন্ট পদে প্রার্থিতা চূড়ান্ত হবার পর এই কনভেনশন অনুষ্ঠিত হয়। আর এই কনভেনশনে কিভাবে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হয় তারও একটি নিয়ম রয়েছে। রাজ্যে রাজ্যে নির্বাচনের মাধ্যমে ডেলিগেট ঠিক করা হয়। দলীয় মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ডেলিগেট ভোটে জিততে হবে সংখ্যাগরিষ্ঠতার অনুপাতে। প্রশ্ন হতে পারে, ডেলিগেট কারা? ডেলিগেট হচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ যারা দলের জাতীয় সম্মেলনে তাদের রাজ্যের প্রতিনিধিত্ব করেন। কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পেলে বা কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠ হলেন কিনা তা দলীয় কনভেনশন শুরু হওয়ার আগেই বেশিরভাগ প্রাইমারি নির্বাচনের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। সেক্ষেত্রে দলীয় কনভেনশন খানিকটা আনুষ্ঠানিকতা, এর মধ্যে দিয়ে দলের প্রতি নেতাকর্মীদের আনুগত্য প্রকাশ পায়। আর যদি সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায় ডেলিগেটদের, সেক্ষেত্রে কি হবে? এটি আসলে বিরল একটি ঘটনা। এমন হলে তাকে বলা হয় কনটেস্টেড কনভেনশন বা প্রতিযোগিতার সম্মেলন। এ ধরনের সম্মেলনে কোনো প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না আসা পর্যন্ত ডেলিগেটরা কয়েক দফা ভোটাভুটি করেন। সংখ্যাগরিষ্ঠ ডেলিগেট ভোট যিনি পান তাকে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলগুলোর প্রস্তুতি চলতে থাকে নভেম্বরের প্রথম মঙ্গলবারের জাতীয় নির্বাচনের। এসব প্রস্তুতির অংশ প্রচারণা, বিজ্ঞাপন, বিতর্ক, জরিপ ইত্যাদি। বিতর্ক, দুই প্রার্থীর মুখোমুখি বিতর্ক, তহবিল সংগ্রহ শুরু হওয়ার পর প্রতিযোগিতামূলক কাজ শুরু করবার সময় থেকেই বিতর্কে অংশ নেন দুই প্রার্থী। আর জরিপ করা হয় ভোটারদের ফোন করে, অনলাইনে মতামত নিয়ে, সামাজিক মাধ্যমেও করা হয়। কোনো প্রার্থী কেমন কাজ করছেন অথবা কোনো সুনির্দিষ্ট প্রার্থী প্রেসিডেন্ট হলে ভালো হবে নাকি খারাপ হবে সেটিও ভোটারদেরকে জানানোর একটি উপায় হচ্ছে ডেলিগেটের টেলিভাইজ বিতর্ক। টেলিভিশনে প্রার্থীরা তাদের পরিকল্পনা জানান বিতর্কের মাধ্যমে। নির্বাচনের সর্বশেষ ধাপ হচ্ছে নির্বাচনের দিন, অর্থাৎ নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার সরাসরি জনগণরা ভোট দেন প্রেসিডেন্ট প্রার্থীদেরকে। নভেম্বরের মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অর্থাৎ প্রথম মঙ্গলবার নির্বাচন দিবস নামেই তাই পরিচিত। নির্বাচন কেন নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে হয় তা নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে। এর পেছনে একক কোনো কারণ নেই। মানুষের দৈনন্দিন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পরিবহন, যোগাযোগ সহ বেশ কিছু বিষয় এর সঙ্গে যুক্ত। নির্বাচনের দিন নিবন্ধিত ভোটাররা যার যার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। তবে সাধারণ ভোটারদের ভোট গুরুত্বপূর্ণ বটেই, তবে কৌশলগত অবস্থান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামে একটি পদ্ধতির মাধ্যমে। ইলেকটোরাল কলেজ হচ্ছে কিছু কিছু প্রতিনিধি বা নির্বাচক মণ্ডলীর সমাহার যা প্রতিটি রাজ্যের সাধারণ ভোটের ফলাফল অনুসারে গঠিত হয়। যে সকল রাজ্যের জনসংখ্যা বেশি সেখানে নির্বাচক বা ইলেকটোরাল কলেজ সংখ্যাও বেশি। একইভাবে ছোট রাজ্যের জন্য সংখ্যা কম। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 270 ইলেকটোরাল কলেজ সমর্থন পেতে হবে। 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে 270 যিনি পান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। মাসখানেক পর ইলেকটোরাল কলেজের ভোট গণনা করা শেষে কে প্রেসিডেন্ট হবেন তা আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয়। আর নতুন প্রেসিডেন্ট তাঁর অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানুয়ারি মাসের শেষ দিকে অর্থাৎ সাধারণত 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাউথ অ্যালাবামার সাংবাদিকতা বিভাগের প্রফেসর ডক্টর দেলওয়ার হোসেন। ডক্টর দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে উইসকনসিন এবং মিশিগানে ট্রাম্প হয়তো এগিয়ে যেতে, ট্রাম্প আপনি কার কথা বলেছিলেন যে এগিয়ে যেতে পারেন, কেন বলেছিলেন একটু জানতে চাই।
আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনার উইসকনসিন এবং হচ্ছে যে মিশিগানে আপনার মেইলিং যে ব্যালট বা অ্যাবস্টেন্সি ব্যালট সংখ্যা অনেক বেশি, এবং হচ্ছে যে আপনার আপনি দেখেন যে এই পর্যন্ত হচ্ছে 90% ভোট কাউন্ট হয়েছে। সেই 90% ভোটের মধ্যে আপনার বাইডেন এগিয়ে আছে, এবং হচ্ছে যে ভোটগুলা যে আপনার গণনা হচ্ছে, প্রত্যেকটা ভোট হাতে গণনা হচ্ছে এবং হচ্ছে যে বারবার চেক করা হচ্ছে যে মেকশিওর করার জন্য যে এখানে কোনো ভুল হচ্ছে না, যার জন্য আপনার হচ্ছে যে এই একটু দেরি হচ্ছে। তো এই মেল ইন ভোট যেগুলো হচ্ছে যে আপনার উইসকনসিনে এবং হচ্ছে যে আপনার মিশিগানে আছে, সেই যে সব কাউন্টিতে আছে সেই কাউন্টিগুলো হচ্ছে যে আপনার ডেমোক্রেট কাউন্টি, যার জন্য আপনার হচ্ছে যে বাইডেন এই দুটো স্টেটে জয়ী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
উইসকনসিন আমরা যেটা জানি যে মিশিগান সাধারণত কিন্তু রিপাবলিকান স্টেট, তো সেখানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে ডেমোক্রেট ওখানে তারা এবার একটু মানে চমক আসতে পারে সেখানে?
না, যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার আপনি জানেন যে মিশিগানের গভর্নর যিনি আছেন তার ব্যাপারে বিভিন্ন সময় আপনার হচ্ছে যে রিপাবলিকান পার্টি থেকে তাদের পলিসি মেকার যারা আছে তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন। কিছুদিন আগে তাকে হচ্ছে অ্যাবডাক্ট করার চেষ্টা করা হয়েছিল, তো এইসব ব্যাপার তো আছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে যে জিনিসটি আপনার আমরা দেখতে পাচ্ছি যে COVID-19, এই নির্বাচনে COVID-19 হচ্ছে যে অন্যতম একটি ফ্যাক্টর, এবং হচ্ছে যে COVID-19 আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ঠিক মতো মোকাবেলা করার ক্ষেত্রে কিছু গড়িমসি করা হয়েছিল এবং হচ্ছে যে প্রথম দিকে দিক নির্দেশনা ঠিক মতো ছিল না। তো যার জন্য এইসব কারণে মিশিগানের হচ্ছে যে আপনার ভোটার যারা আছে তারা আমি মনে করি যে সেটা হচ্ছে যে এইবার যে আপনার বাইডেনের দিকে ঝুঁকে পড়েছে সেটা একটা কারণ।
জি, আপনার কাছে কি মনে হয় যে ঠিক কতদিনে আমরা পূর্ণাঙ্গ একটি ফলাফল পাব?
আমি মনে করছি যে আজকে দিনের শেষেই আমরা জানতে পারবো যে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আপনাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, শুনুন সেলিম হোসেনের কাছে।
সংক্ষিপ্ত সংবাদ পড়ছি সেলিম হোসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন সেটি এখনও পরিষ্কার নয়, কারণ কিছু অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করছে এই বিষয়টি, যেখানে করোনা ভাইরাসের কারণে ডাক মারফত আসা ভোট এখনও গণনা করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো রাজ্যে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন, তবে ব্যালটগুলো এখনও গণনা করা হয়নি। যেগুলো সেগুলো গণনা করা হলে হয়তো ফলাফল পাল্টেও যেতে পারে। এই অনিশ্চয়তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার খুব ভোরবেলায় হোয়াইট হাউসে ক্যামেরার সামনে হাজির হয়ে ঘোষণা করেছেন যে তিনি বিশ্বাস করেন তিনি জয়লাভ করেছেন এবং বলেন আর কোনো ভোট গণনা বন্ধ করাতে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তাঁর কথায়, এটি আমাদের দেশে বড় রকমের জালিয়াতি, আমরা এই জালিয়াতি সহ্য করব না, এর মধ্যে আমরা জয়লাভ করেছি। এর আগে বাইডেন তাঁর নিজের শহর ডেলোয়ারে উইলমিংটনে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, তাদেরকে ধন্যবাদ জানান এবং বলেন আস্থা রাখুন, শেষ পর্যন্ত আমরা হয়তো টিকে যাব। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্বাস রাখুন আমরা এই নির্বাচনে জিততে চলেছি। নির্বাচনের সর্বসাম্প্রতিক ভয়েস অব আমেরিকার প্রাক্কলনে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট 213টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং জো বাইডেন পেয়েছেন 224টি ভোট। ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন বলে ভয়েস অব আমেরিকার প্রাক্কলনে দেখা গিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে কেন্টাকি, ইন্ডিয়ানা, ওকলাহোমা, অ্যালাবামা, আরকানসাস সহ বেশ কয়েকটি রাজ্য। আর জো বাইডেনের যে রাজ্যগুলোতে জয়লাভের খবর পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে ভারমন্ট, ম্যাসাচুসেটস, ডেলাওয়ার, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি রাজ্য। যুক্তরাষ্ট্রে অমীমাংসিত প্রেসিডেন্ট নির্বাচনে সকল ভোট গণনার আহ্বান জানিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর, বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমেরিকা, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে থাকবে। বার্লিনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলবার সময় জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী উলফ শোলস বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি খুবই জটিল এবং এটি নির্দিষ্ট করে বলা মুশকিল যে কে নির্বাচনে জয়লাভ করবে। তিনি বলেন, আমাদের সকলেরই উচিত হবে এ বিষয়ে জোর দেয়া যে গণতান্ত্রিক এই নির্বাচনে সম্পূর্ণভাবে সম্পন্ন যেন হয়, আর মনে হয় সব ভোট গণনার পরই নির্বাচন সম্পন্ন হবে। সোজ বলেন, সকল নাগরিকের নিজের ভোটের মাধ্যমে ফলাফলে প্রভাব রাখার সুযোগ থাকা উচিত। তার এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিজয় ঘোষণা করেন ভোট গণনা বন্ধ করবার আহ্বান জানান এবং নির্বাচনের বিষয়টি আদালতে নেওয়ার হুমকি দেন। গতকাল মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে খানিক দূরে হাজারখানেক এরও বেশি লোক ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় সমবেত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আরও কয়েকশো লোক ওয়াশিংটনের রাস্তায় মিছিল করে কোথাও কোথাও যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি করেন। তারা আতশবাজিও পোড়ান কোনো কোনো স্থানে। বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সিয়াটল থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। কিছু নির্বাচন শেষ হওয়ার পরও কোনো গুরুতর সহিংসতা বা ব্যাপক কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এই ছিল বিশ্ব সংবাদ, এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জিও গেল এবং সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচারে সাহায্য করেছেন সঞ্জানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার ওয়াশিংটন স্টুডিও থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.